You're with SBS Radio. Find more great stories in your language at sbs.com.au.
শ্রোতা বন্ধুরা, আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর আরিফ খানকে, যিনি সিডনি ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরেট করছেন। তার গবেষণার ক্ষেত্র স্বাস্থ্য বিষয়ক ডাটা অ্যানালাইসিস করা। সম্প্রতি তিনি ও তার গবেষক দল ক্রনিক ডিজিজ বা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তির বিভিন্ন তথ্য উপাত্তের সঙ্গে তাদের রোগের সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করছেন। ডক্টর আরিফ খান, এসবিএস রেডিওর বাংলা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপনাকে।
আপনি কি আপনার এই গবেষণা সম্পর্কে আমাদের শ্রোতাদের কিছু বলবেন?
জি অবশ্যই। আমাদের এই গবেষণাটা মূলত আমরা শুরু করেছি প্রায় এখন থেকে 5 বছর আগে। মূলত এটা আমার পিএইচডি থিসিসের টপিক ছিল, যে হেলথ কেয়ার ইনফরমেটিক্স, এটা মানে এক্সাক্ট যে ফিল্ডে আমরা গবেষণা করছি। এবং আমাদের গবেষণা দলটি এই মুহূর্তে প্রায় 5 জন এখানে গবেষণা করছেন, একজন সিনিয়র লেকচারার, সবাই সিডনি ইউনিভার্সিটি থেকে। আমি পিএইচডি শেষ করে এখন একই বিষয়ের উপর পোস্ট ডক করছি এবং আরও 3 জন পিএইচডি গবেষক বর্তমানে এখানে এই বিষয়ে গবেষণা করছেন। আর বিষয়টি মূলত হেলথ কেয়ার ইনফরমেটিক্স, যেটা আমরা এক্সাক্ট টার্মে বলতে পারি। এটা মানে হচ্ছে যে এটা বিভিন্ন হেলথ কেয়ার ডাটা নিয়ে এটা বিভিন্নভাবে আমরা অ্যানালাইসিস করি, ডাটা সায়েন্স এবং বিভিন্ন অ্যালগোরিদম এগুলো দিয়ে অ্যানালাইসিস করি। সো আমাদের মূল যেটা মানে টার্গেট, সেটা হচ্ছে যে ক্রনিক ডিজিজ কেন হয়, কীভাবে হয় এবং এগুলো খুঁজে বের করা বিভিন্ন প্যাশেন্টের ডেটা থেকে। সো আমাদের ডেটাগুলো মেইনলি আসে আপনার যখন হসপিটালে ভর্তি হয়, বিভিন্ন প্যাশেন্টরা নানা কারণে ভর্তি হয়, তখন কিন্তু তাদের যে বিভিন্ন রোগের বর্ণনা এগুলো লিখে রাখা হয় রেজিস্টারে, কারণ এগুলো গভর্নমেন্ট রুলস রয়েছে যে আপনি যখন ভর্তি হবেন তখন আপনার রোগের বিভিন্ন লিস্ট, আপনার বয়স এবং আপনার অন্যান্য যাবতীয় তথ্য এগুলো লিপিবদ্ধ করা হয়। এবং অস্ট্রেলিয়া গভর্নমেন্টের বিভিন্ন পলিসি রেগুলেশন অনুযায়ী এই এই ডেটাগুলো কিন্তু তারা সংরক্ষণ করে এবং পরবর্তীতে তারা তাদের বিভিন্ন অর্গানাইজেশনের কাছে এগুলো পাঠায় রিপোর্টিংয়ের জন্য মেইনলি। যেমন ধরেন যে মেডিকেয়ার বা আপনার পিবিএস ফার্মেসি স্ক্রিপ্ট, এগুলোর বিভিন্ন সাবসিডি, প্লাস যাদের হেলথ ইন্স্যুরেন্স রয়েছে তাদের তাদের নিজেদের রিপোর্টিং বা ক্লেইম করা, বিভিন্ন রিইম্বার্স করা, এসব ব্যাপারে এই ডাটাগুলো সংরক্ষণ করা হয়। সো এই ডাটাগুলো শুধুমাত্র যে এইগুলো বিভিন্ন রিপোর্টিং করা বা বিভিন্ন ফিনান্সিয়াল ম্যাটার এগুলো করা, রিইম্বার্স করা, এগুলোর জন্যই শুধুমাত্র ব্যবহার করা হয় তা না। এই ডাটাগুলোর মধ্যে পেশেন্টের যাবতীয় ইনফরমেশন রয়েছে, তাদের কী রোগ হয়েছে, তাদের বিভিন্ন সময়, তাদের বিভিন্ন মেডিকেল টেস্টের রিপোর্ট এগুলো রয়েছে। সো এগুলো ব্যবহার করে কিন্তু আমরা নানা রকম সিদ্ধান্ত নিতে পারি। যেমন ধরুন যে আমাদের গবেষণার ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ক্রনিক ডিজিজের ঝুঁকি বের করা। যেমন ধরুন ক্রনিক ডিজিজ, যেই জন্য এটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ক্রনিক ডিজিজ বলতে আমরা যেসব ডিজিজ মানে রোগকে বলে থাকি, যেমন ধরুন যে ডায়াবেটিস, হার্টের বিভিন্ন অসুখ, কার্ডিওভাস্কুলার ডিজিজ যাকে বলা হয় ইংরেজিতে, এছাড়াও রয়েছে অ্যাজমা, ক্রনিক কিডনি ডিজিজ, এগুলোর নানা রকম, ইভেন ক্যান্সার যেগুলো রয়েছে। তো সেই রোগগুলো কিন্তু সরাসরি আপনি হয়তো সবসময় বুঝতে পারবেন না, এগুলোর যে রোগের লক্ষণগুলো সরাসরি বোঝা যায় না। এবং অনেক সময় রয়েছে যে আমরা নিজেরাও জানি না যে আমরা আমাদের ডায়াবেটিস আক্রান্ত হয়েছি আমরা অথবা হইনি। সো দেখা যায় যে অনেক ডায়াবেটিস রোগী তারা বছরের পর বছর তাদের তারা না জেনেই সময় অতিবাহিত হচ্ছে এবং পরবর্তীতে তারা যখন হসপিটালে ভর্তি হয় নানা কারণে, অন্যান্য কারণে, ধরা যাক কোনো একটা অপারেশনের কারণে তারা হসপিটালে ভর্তি হলো, সেই সময় তারা আবিষ্কার করে যে তাদের ডায়াবেটিস রয়েছে। এবং সমস্যাটা তখনই হয় যখন দেখা যায় যেগুলোকে বলে সেকেন্ডারি কমপ্লিকেশন। সো সেকেন্ডারি কমপ্লিকেশন এসব ক্ষেত্রে রোগীর চিকিৎসা ব্যয় বেড়ে যায় এবং তাদের হসপিটালে থাকার সময়ও বেড়ে যায়। আমরা সবাই জানি যে যে কোনো দেশের ক্ষেত্রেই হসপিটাল বা সেকেন্ডারি হেলথ কেয়ার একটা, এখানে বাজেট বলুন বা পর্যাপ্ত ম্যান পাওয়ার বলুন, এগুলো লিমিটেড, এগুলো অসীম নয়। সো যদি দেখা যায় যে একজন রোগী নানা কারণে তাদের কমপ্লিকেসি বেড়ে যাচ্ছে, কারণ আমরা জানি না যে তার ডায়াবেটিস আগে ছিল কি না, তখন সেই সব ক্ষেত্রে দেখা যায় যে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এবং এই সমস্যাগুলো দূর করার জন্যই মূলত আমাদের এই ধরনের রিসার্চ, যে আমরা কিভাবে,
আপনারা এই গবেষণা করে বের করছেন যে কিভাবে এর প্রতিকার করা যায় বা মানুষকে কিভাবে আগাম জানান দেওয়া যায়, তাই তো? ডক্টর আরিফ খান বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন, এরপরে তিনি সিডনি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন এবং এখন পোস্ট ডক্টরেট করছেন, রিসার্চ করছেন। তো আপনি হঠাৎ করে আপনার প্রকৌশলী থেকে এই পেশায় আসলেন বা এই ইয়েতে শিফট করলেন কেন?
প্রকৌশল বিদ্যা বেসিক্যালি আমরা আমরা যখন বলি যে ব্যাচেলার ডিগ্রি, যেটা বলতে পারেন আপনারা, সো ব্যাচেলার ডিগ্রি এটা আসলে যদি আমরা দেখি যে একটা লম্বা ক্যারিয়ারে এটা একটা কেবল শুরুর দিকটা অবভিয়াসলি। এই সময় আসলে আপনাকে অনেক বিষয় নিয়েই আপনাকে জ্ঞান দেওয়া হয়। যেমন আমার ক্ষেত্রে এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সো এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিক আছে, ডাটা অ্যানালাইসিস আছে, কম্পিউটার নেটওয়ার্ক আছে, অ্যালগোরিদম আছে, প্রোগ্রামিং আছে, নানা জিনিস নিয়েই আপনি আপনার ফাউন্ডেশনটা তৈরি করবেন। বাট অবভিয়াসলি এরপরে যখন আপনি আরও হায়ার স্টাডিজের দিকে যাবেন, হায়ার ডিগ্রি বাই রিসার্চ বলে, HDR ডিগ্রি বলে অস্ট্রেলিয়াতে, সেই সব ক্ষেত্রে আপনি অবশ্যই সব বিষয় নিয়ে গবেষণা করতে পারবেন না, কারণ আসলে আপনাকে যে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হতে হবে। সো আমার প্যাশন ছিল ডেটা সায়েন্স বা এসব রিলেটেড বিষয় গবেষণা করা, এবং পরবর্তীতে আমি যখন মানে সিডনি ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাই এবং এখানে মানে অস্ট্রেলিয়াতে আসি আমি, সেই সময়ে আমার সুপারভাইজার যিনি ছিলেন ওনার সাথে স্বাস্থ্য বিষয়ক ডাটা, হেলথ ডাটা, এটা মানে রিসিভ করার ব্যাপারে ইউনিভার্সিটি অফ সিডনি প্লাস যারা ইন্ডাস্ট্রি যাদের কাছে ডাটাটা রয়েছে তাদের সাথে মানে কমিউনিকেশন চলছিল, যেহেতু এইসব ডাটা খুবই সেন্সিটিভ এক অর্থে, কারণ এগুলোতে প্যাশেন্টের নিজস্ব সেন্সিটিভ বিষয়, প্রাইভেসি ইস্যু রয়েছে, সো এগুলো একদিনে পাওয়া যায় না অবভিয়াসলি। সো আমার ক্ষেত্রে এটা পেতে প্রায় এক বছর সময় লেগেছে সমস্ত ক্লিয়ারেন্স এগুলো শেষ হতে। এনিওয়ে যেহেতু তারা মানে অনেক সময় পরে তারা এই ডাটাগুলো আমরা পেয়েছি, সো আমার ডাটা সায়েন্সের রিসার্চ টপিক থেকে আমরা দেখলাম যে শুধু আমাদের মানে থিওরি এগুলো থাকলেই হবে না, অবভিয়াসলি সেই থিওরিটা ইমপ্লিমেন্ট করার জন্য কোনো একটা প্র্যাকটিক্যাল ক্ষেত্র লাগবে, এবং যেহেতু আমরা ওই সময়ে হেলথ কেয়ার ডাটা এগুলো পাওয়ার জন্য আমরা সব মানে ফর্মালিটি সম্পূর্ণ করে ফেলেছিলাম, সো সেই সময় থেকেই আসলে আমরা টপিকটা এদিকেই আমরা নিয়ে আসি। এবং
আচ্ছা, আমি একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি তো ডাক্তার না, চিকিৎসক না, বা মেডিকেল সায়েন্সে আপনার কোনো ধারণা নেই, যে যখন আপনারা এই ডাটাগুলো অ্যানালাইসিস করেন রোগের ধরন এবং রোগের নাম, এ নিয়ে কি কোনো সমস্যায় পড়তে হয়?
এটা আসলে একটা ফর্মাল ওয়ে রয়েছে, অবভিয়াসলি আমরা আমাদের যেই পার্সপেক্টিভ থেকে আমরা ডাটাগুলো দেখবো এবং অ্যানালাইসিস করবো সেগুলো অবশ্যই মেডিকেল সায়েন্স, সরাসরি মেডিকেল সায়েন্স থেকে না, এটা বিভিন্ন ডাটা সায়েন্সের অ্যাঙ্গেল থেকে, এবং অবভিয়াসলি এটা করার জন্য আমাদেরকে যেটা PhDতে সবাইকে করতে হয় লিটারেচার রিভিউ বা সমসাময়িক গবেষণা, কী কী করা হয়েছে এসব ডাটার উপরে, এবং এই ডাটাগুলোর মেডিকেল সায়েন্সের যে ভ্যালিডিটি এগুলো চেক করে আসতে হয়। সো পুরো PhD সময়কাল যদি ধরেন যে সহজ অর্থে বলতে গেলে 3 বছর বা 3.5 বছর, এর প্রথম 1 বছর আমাদেরকে শুধু এই ব্যাকগ্রাউন্ড নিয়েই পড়াশোনা করতে হয়, এবং সেই সময়ে দেখতে হয় যে ডাটাগুলোর মানে মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা ভ্যালিডিটি আছে নাকি, এবং আমাদের যে রিসার্চ সেই রিসার্চের দিক থেকেও এগুলো সবসময় চেকলিস্টগুলো শেষ করে আসতে হয়।
আচ্ছা, রিসার্চের ক্ষেত্রে আপনি কি কোনো রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন?
হ্যাঁ, অবশ্যই। মূলত চ্যালেঞ্জ বলতে গেলে প্রথমে যেটা মাথায় আসবে সেটা হচ্ছে একটু আগে যেটা আমরা বললাম যে গোপনীয়তা, এই তথ্যের গোপনীয়তা। অবভিয়াসলি এই ডাটাগুলো মেডিকেল ডাটা এবং এগুলো যখন আমাদের হাতে আসে তার আগে আমাদেরকে একটা অনেক বিভিন্ন পর্যায়ে চেকলিস্ট সম্পূর্ণ করতে হয়, এথিক্স অ্যাপ্রুভাল যেটাকে বলে, হিউম্যান এথিক্স অ্যাপ্রুভাল, এগুলো করে আসতে হয়, যারা অর্গানাইজেশন যারা ডাটা দিবে তাদের সাথে চুক্তিবদ্ধ হতে হয় ডাটা গোপনীয়তা বিষয়ে। এগুলো করার জন্য যেটা সবচেয়ে বেশি সময় সেটা হচ্ছে যে সময়কাল, অবভিয়াসলি টাইম একটা বড় ফ্যাক্টর এইসব বিষয়ে, সো সময় বা ডেডলাইন এগুলো ফলো করে পুরো ডাটাটা রিসিভ করা, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের ক্ষেত্রে। সো সৌভাগ্যক্রমে আমাদের ক্ষেত্রে এটা খুব একটা দেরি হয়নি ডাটাটা পেতে, বাট এর প্রসেসগুলো অনেক দীর্ঘমেয়াদী এবং প্রতিটা পর্যায়ে এটা অনেক সূক্ষ্মভাবে পর্যালোচনা করা হয় ডাটার বিভিন্ন দিকগুলো।
হ্যাঁ, ডাটাগুলো ভুল হলে তো অনেক রকম ইয়ে হয়। আচ্ছা, আপনি আমাদেরকে বলেন এই রিসার্চ থেকে কমিউনিটি কিভাবে উপকৃত হবে?
কমিউনিটি এই রিসার্চ থেকে কয়েকভাবে উপকৃত হতে পারে। প্রথমত এই রিসার্চের ফলে আমরা রিসেন্টলি যে টুলটা ডেভেলপ করেছি, সফটওয়্যার টুল বা অ্যালগোরিদম এটাকে বলতে পারেন, সেটা দিয়ে যাদের কাছে এই ডাটাগুলো রয়েছে, যেমন আপনারা বলতে পারেন হসপিটাল কিংবা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার যারা ফান্ড রয়েছে, তারা এই সফটওয়্যারটা বা এই টুল এবং বা অ্যালগোরিদমটা ইউজ করে বের করতে পারে যে তাদের যত মেম্বার রয়েছে বা প্যাশেন্ট রয়েছে তাদের মধ্যে মানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, ক্রনিক ডিজিজের ঝুঁকিপূর্ণ, সে তাদের কাছে 100 জন রোগীর ডাটা রয়েছে। সো তারা বের করতে পারবে এ ধরনের গবেষণার ফলাফল ব্যবহার করে যে তাদের মধ্যে 10% সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ প্যাশেন্ট কারা, যখন আপনি, এবং এটা কিন্তু সরাসরি তাদের ডাটা থেকে, হসপিটাল বা মেডিকেল ডাটা থেকেই তারা বের করতে পারবে, এবং বের করতে পারলে যেটা হবে তারা আপনার সঙ্গে প্রিভেন্টিভ প্রোগ্রাম যেটা বলেন, যে আপনার যদি ডায়াবেটিসের ঝুঁকি থাকে, তাহলে তারা আপনার সঙ্গে কমিউনিকেট করে আপনাকে বলতে পারবে যে আপনি অতি সত্বর কোনো জিপির কাছে গিয়ে আপনার ব্লাড সুগার এগুলো টেস্ট করান এবং আপনার লাইফ স্টাইল চেঞ্জ করুন বা ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রামে আপনি এনরোল করুন, যাতে করে আপনি অ্যাটলিস্ট এই ঝুঁকি থেকে বেরিয়ে আসতে পারেন একটু হলেও। কারণ একবার যদি আমাদের ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস বলুন বা অন্যান্য ক্রনিক ডিজিজ বলুন, যদি এগুলো একবার হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব, আপনি বর্জ্য ম্যানেজ করে চলতে পারবেন। সো এই ঝুঁকিটা রোধ করা এবং এই
আগাম তথ্যটা দেওয়া, আগাম তথ্যটা দেওয়া, তো এটার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এবং রোগকে গোপন না করে রোগের প্রতিকারের জন্য রোগের আপনার যে রোগ আছে আপনার সেটাকে প্রকাশ করাটাই সবচেয়ে ভালো, এটাই আপনার রোগ নিরাময়ে উপকৃত হবে। ডক্টর আরিফ খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ SBS রেডিওর বাংলা অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে সময় দিয়ে এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
Hear more stories in your language by visiting sbs.com.au.